www.amaislam.com.
نہیں ہے کوئی دنیا میں ہمارا یا رسول اللہ, نہیں ہے کوئی دنیا میں ہمارا یا رسول اللہ, فقط ہے آپ ہی کا ایک سہارا یا رسول اللہ, سراپا معصیت خوبار گئے بے غد گناہوں کا, سراپا معصیت خوبار گئے بے غد گناہوں کا, بچانا نار دوزخ سے خدا را یا رسول اللہ, بچانا نار دوزخ سے خدا را یا رسول اللہ.
اعوذ باللہ من الشیطان الرجیم, بسم اللہ الرحمن الرحیم, وما قال الله تعالى كنتم خير أمة أخرجت للناس الأخ, قال الله تعالى ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات, قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما, اللهم আখাইল কোরা বড়বাড়ি যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের মাননীয় সভাপতি আলহাজ হাফিজ মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, সহ সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল হাই সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার পরিচিত মুখ আশিকে রাসূল, যার ব্যথায় সারা বাংলা কাঁদে, আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সন্তান, যিনি আজকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব, সাহেব জাদাই ফুলতুলি। আজকের মাহফিলের বিশেষ অতিথি সুদূর চাঁদপুর থেকে আগত, ওনার অসুস্থ অথবা অন্য কোনো কারণে আসতে পারেন নাই, আল্লাহ ওনাকে হেফাজতে রাখুন। আজকের মাহফিলে আমন্ত্রিত অনেক ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, মঞ্চে উপবিষ্ট নাইবে নবী দিগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আজাম, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর ভালোবাসায় যে চোখ জাগ্রত, এই চক্ষুকে কে আপনারা, কোন মা আপনাদেরকে পেটে রাখছে? নবীর ভালোবাসায় যার চোখে ঘুম দিল না, জাগ্রত রইল, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। শুধু জাহান্নামের আগুন হারাম এটা শেষ নয়, আরামের ঘুম হারাম করে যারা রাসূলের ভালোবাসায় অপেক্ষায় থাকে, রাসূল বলছেন হাশরের ময়দানে তাদের অপেক্ষায় রাসূল ফুলসিরাতের ঘাটে বসে থাকে। আজকে সেই বড় বাড়ি যুব সমাজ কর্তৃক আয়োজিত মাহফিলে যারা আপনারা বসে আছেন, আপনাদের কত সুন্দর পুরস্কার, কত সুন্দর বাজেট। আসলে পৃথিবীতে 1,24,000 পয়গম্বরদের মধ্যে একজন পয়গম্বরই যার পক্ষে জাগ্রত থাকলে জাহান্নামের আগুন হারাম হয়, সেই পয়গম্বর আমার আপনার নবী, যার নামের উপর লকব দিয়েছেন আল্লাহ নিজে, অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির জন্য যেই নবী হলেন রহমত। আজকে আপনারা তো নবীর ভালোবাসায় বসে আছেন, এই নবীকে ভালোবাসে না এমন কোন প্রাণী নাই। মা আয়েশা সিদ্দিকার জীবনী, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে আমি অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব। তোল মালিশ করার অনুমতি পাইয়া তোল নিয়ে কাছে যায়া তোল মালিশ করার জন্য দেখি নবীজির চেহারা এত সুন্দর, চোখ ফিরানো যায় না। শুধু আম্মা জান আয়েশা সিদ্দিকা না, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রাওয়ায়াত করেন নবীজির সুন্দরের ব্যাপার, নবীজিকে দাওয়াত করছেন আনাস খানা খাওয়াবেন, এসার নামাজ পড়ে নবী আসতেছেন, আনাসের মা বারবার বলে, আনাস কোন সময় আসবে রে আমার নবী, নবীকে মন ভরে দেখতাম। নবীজি তো এসারে নামাজের পরে আসতেছে, আনাসের মা তাকে এসে রাস্তার দিকে দেখে নবী তো আসে না, একটা পূর্ণিমার চাঁদ যেন বাড়ির দিকে আসতেছে, আনাসের মা ডাকতেছে, আনাস আনাস রে বাবা দেখা যা আকাশের চাঁদ দি জমিনে নাই গেছে রে। আনাস দৌড়ে আসছে, মা কই গো মা, ওই যে এই যে দেখ আকাশের চাঁদ জমিনে, আনাস দুইটা চোখের বাড়ি ছেড়ে দিছে, মা গো এ তো আকাশের চাঁদ না, এ তো আশেকের কলিজার টুকরা চাঁদ, মা এই তো আমার নবী, মদিনার কামলেওয়ালা নবী, এই তো রহমতের নবী, বরকতের নবী, এটা আকাশের চাঁদ না। আনাসের মা একটা চিৎকার মারলেন, আনাস রে এই যদি হয় আমার নবীর চেহারা এত সুন্দর, এই চেহারায় কেমনে তাইবের যুবকেরা পাথর মারল? নবীর সৌন্দর্যের আলোচনা করতে শুরু করলে কেয়ামত পর্যন্ত করা যাবে, নবীর সৌন্দর্যের আলোচনা শেষ করা যাবে। ইউসুফ আলাইহিসসালাম খুব সুন্দর ছিলেন, ইউসুফ নবীর সুন্দর দেখে মহিলারা ফল কাটা বাদ দিয়ে হাত কাটতেন। আর আমার আপনার নবী এত সুন্দর ছিলেন, যেই নবীর সুন্দর দেখে মদিনার যুবকগুলো কলিজা পর্যন্ত ছেদ্রু করে দিয়েছে, ডান দিকের তীর কলিজা ছেদ্রু করে বাম দিক দিয়ে বেরিয়ে যায়, আমার রাসূল ছেড়ে তারা কোথাও যায় না। আজকে সে নবীর ভালোবাসায় আপনারা বসে আছেন, আপনাদের পাশে কি আসুন, নিজেরাই টের পাবেন, আমার বলতে হবে না, ধৈর্যের সহিত বসুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি তোল মালিশ করার জন্য অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আপনার চেহারা মোবারকে তোল মালিশ করব। অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য কাছে যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর, চোখ ফিরানো যায় না, এত সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ, বসন্তের দাগের মতো চামড়ার ভিতরে গর্ত হয়ে আছে। প্রশ্ন করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আপনার এত সুন্দর চেহারায় কালো কালো দাগ, বসন্তের দাগের মতো গর্ত হয়ে আছে, দাগগুলো কিসের? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, সকল কথা জিগাইও, দাগের কথা জিগাইও না, এ দাগের কথা মনে হইলে, এ দাগের কথা কেউ জিগাইলে রে আমার কলিজা মানে না। আইসা রে, এ দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরে রাগাতেন না, বিনা অপরাধে বিনা দোষে বিনা কারণে রে আমাকে মারতে মারতে যুবকেরা বেহুশ করে ফেলেছে, উঠতে পারি না, টাইনা টাইনা দাঁড় করাইছে, আবার পাথর মারে আমি আবার বেহুশ হয়ে গেছি, সমস্ত শরীর ক্ষত বিক্ষত, রক্ত মুবারক, জামা কাপড় লাল, রক্ত মাখা দুইটা হাত বাড়াইয়া বলেছিলাম, যুবকেরা রে আমার কোন অপরাধে মারো, আমি কি দোষ করেছি, তোমরা আমার আর মাইরো না রে যুবকেরা, আমি সহ্য করতে পারি না, আর মাইরো না, তোমরা কি জানো না আমার মা নাই আমার বাবা না। কোনো কথাই তারা শুনল না, আমাকে মারতে মারতে তিনবার করে বেহুশ করেছে, ওই পাথরের আঘাতের দাগ আমার চেহারার মধ্যে লেগে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলো যদি তাইবের জমিনের যুবকদের হয়, হুজুর আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করে দেন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়, এই দাগগুলো দেখলে তাইবের কথা আমারও মনে হবে, আমিও কষ্ট পাবো। আমার নবী কান্দে, আয়েশা এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করবো না রে আয়েশা, আসরের জমিন যেদিন কায়েম হবে আধা দুপুরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাথার সার ফেটে যাবে, মগজগুলো গলে গলে নাকে দিয়ে কানে দিয়ে মুখে দিয়ে বাহির হবে, ওই দিন আমার গুনাহগার উম্মতের রে গুনার বোঝা মাথায় লইয়া ওই বিপদ মুহূর্তে নবী কই বলে কাঁদবে রে আয়েশা, ওই কান্নার আওয়াজ যখন আমার কানে লাগবে আমি সহ্য করতে পারবো না, ওই দাগগুলো লইয়া আল্লাহর আরশের কিনারে দাঁড়াবো, এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলেন। আমার নবী বলেন, রাখলাম রে, আর কিছুই যদি না পাই উম্মতের জন্য এ দাগগুলো আমি ব্যবহার করব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমি যে কত ভালোবাসি তোমাকে, তাইবের জমিনের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা, আমি আল্লাহ কত ভালোবাসি, 63 বছর জিন্দিগির মধ্যে তোমার সুন্দর চেহারায় কোনোদিন একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই, ওই চেহারার দাগগুলো উম্মতের জন্য রেখে দিলা, যাও বন্ধু কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার পক্ষে যারা থাকবে, তোমার আদর্শে যারা চলবে, তোমার উম্মতের আমি আল্লাহ এ দাগের বিনিময় আমি মাফ করে দিব। সে নবীর ভালোবাসায় আপনারা বসে আছেন, নবী তো আপনাদের জন্য দরুদি, কত দরুদি নবী মদিনার মাটিতে শুয়ে আছে শুধু আপনাদের জন্য, শুধু মদিনার মাটিতে নয়, আজকে যারা এই নবীর ভালোবাসায় বসে আছেন আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের ঘাটে বসে থাকবে। মুঠির ভিতরে কি নবীজিকে দু রাকাত নামাজ পড়ো করছে জিব্রাইল হাজির, হুজুর কি ব্যাপার চাচা কষ্ট করছে মুঠির ভিতরে কি কইতে হবে? জিব্রাইল কে হুজুর আপনার চাচার জিগার মুঠির ভিতরে যেইটা আছে সেইটা নেই কইবো না আপনি কইবেন? আপনাদের ধারণা কি ভালো কি কথা কয়? এটা সকলেরই ধারণা, কিন্তু যার সাথে কথা কয়বার বাউ করছে বলুন নবীর সাথে ভালো কথা কইব কিনা? এ নবীর পক্ষে থাকতে রাজি আছেন আপনারা? এই নবীর আদর্শ যদি ঘরে নিতে পারেন আল্লাহর রহমতের ভান্ডার আপনার ঘরে খোলা হবে। জিব্রাইল হুজুর হেরে জান আপনি করবেন না বা মনের বৃদ্ধ তারা হেরাই নবীর চাচা আপনার মনের বৃদ্ধি কি আমি কমু না যারা আপনার মনে আছে হেরাই কইব? আপনাদের ধারণা নবীর দেখি বালুর কথা কইব? এই নবী তো আমরা নবী, আজকে এই নবীর পক্ষই তো আপনারা বসে আছেন, আর কিছু যদি কবুল না হয় এই রাত্রটা যদি নবীর পক্ষে কবুল হয়ে যায় আল্লাহর কসম নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, কারণ অন্য কোন নবীর উম্মতের উসিলাতে মাফ করতো না, আর সেই নবীর উম্মতের উসিলাতে মাফ করবো এটা উসিলা মানে রেখে দিবেন, এটা কি হইব আরো বাস্তবায়িত আছে সামনে। চাষা আপনার মনের ভিতরে যারা হেরা কইব না আমি কমু কয় মুডের ভিতরে যারা হেরা কইলেই তো ভালো হয়। নবীজি জিগায় আমার চাষার মুডের ভিতরে তোরা কে? জবাব দিত সকল বালুর কণার থেকে জবাব আসতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা হলাম বালুর কণা। আবু জাহেল বালুর সাফে বন্ধ করবো নবীর সাথে বালু কথা করবো রহমতের নবীর সাথে, যা বালুর জন্য নবী কি? আহা বালুর জন্য তো নবী রহমত কথা কইবো হ্যাঁ চিপে চিপটা কি বন্ধ করতে হবে? এক বেচারা বিদেশ থেকে গড়ি আছে, গড়ির মধ্যে এলাম হলো আজান দেয় আল্লাহু আকবার, এই ভাবতেছে আজান যখন দেয় গড়িটা ঘরে না রেখে দিয়া দিই মসজিদে, মসজিদে গড়ি দিয়ে দিছে সুন্দর গড়ি টানায় রাখছে, এটা 15 মিনিট পর পর তো আজান দেয় 4:15 আজান দিব 5:15 নামাজ পড়বো, মসজিদের সাহেব আজান দেয়া রুমে গেছে আর এক মুসল্লি নামাজ হয় কেউ নাই দামি করিটা দামি কান্না কইলা নিচে দিয়ে আবার দামি নিচে দিয়া সুন্নত করে এই শরীর মুসলমান আমরা বাংলাদেশও আছে না নাহলে মসজিদের জুতা দিকে না নেয় এটা লোন ছাইরা দে আমরা একটা টার্গেট লোন ফিল আপ করি আমরা হইলাম এমন এক নবীর উম্মত যেই নবীর সৃষ্টি না হইলে সৃষ্টিকুলের কিছুই সৃষ্টি হইল না। আমাদের নবীর লকব হলো রাহমাতাল লিল আলামিন। এই নবী পাওয়ার পরে কেড়ে আমরা এই সুযোগ অবস্থা তো আপনারা সিলেট কোন নাই থাকবে বাবা আপনারা একটু বেশি থাকবো কেন আপনাদের সিলেট পূর্ণভূমির মানুষ ধনী মানুষ লন্ডনি সাবগল আছেন দামি দামি জুতা তো একটা নিতারলে কি থাক আমরা তো কম দামি জুতা আমাদের এলাকায় খুব কম নেয় আপনাদের এদিকে বেশি কিনে বলে তো কেমনে না নেন জানি যে যে এলাকায় ইমতি করতাম এলাকার এক ভদ্রলোক সুরাত একদিন আমার নিয়ে কয়টা বাসন দিছে তো মামু বাসন দেখতে পেল মামু আমার বাসন আছে আর দিন নিয়ে একটা শাল দিছে এটা দেখতে দেখবে আমার শাল আছে আর দিন একটা সুট্টু টস লাইট দিছে এটা দেখতে দেখবো টস লাইট আছে আর দিন একটা সুট্টু রেডু দিছে তোর খবর টবর বলতে পারবি আমি মামু আমি রেডু বাজাই না কবাই না আমার ঘর কোন ইমাম এলাকার বাইরে রাখছি না রে সুরি মাল দিছি না বুঝতে তোরে পারলাম না তো সিলেট জায়গা বাজার এদিকে চুরি গেলে পুষে না সত্য কথাটা বলেছি, স্টেজে বসে হাজার মানুষ থাকে, ওই সিলেটটা যদি একদিন ঠিক মতো আন্তারি ছয়টা মাস সন্তানি একদিনের সিলেট। এত বুঝলাম আপনাদের এলাকায় মাল ধন সম্পদ বেশি আছে। আরেক দিকটা আপনারা ধনী, এদেশের মাটিতে ঘুমিয়েছে বাবা শাহজালাল ইয়ামিনী,
আল্লাহু আকবার বলো,
আবার এই দেশের জমিনে জকিগঞ্জের মাটি ধন্য করে ঘুমিয়েছে আল্লামা সাহেব কেবেলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহ, উনিও আল্লাহর ওলি ফুলতলি সাহেব কেবেলা রহমাতুল্লাহ আলাইহ খুব পাক। যাই হোক, একজন ওলির পক্ষে থাকলে বা ওলি যদি আপনার পক্ষে থাকে তাহলে আপনাদের জীবন ধন্য হবে। কিভাবে আসতেছি সামনে বলতেছিলাম, আপনারা ধন্য, আপনাদের জীবন ধন্য, সব ধন্য আপনাদের। আপনাদের এলাকায় চুরি করলে ও একদিন চুরি করলে কয় মাস জানি, খালি সুরের কেড়ে কইতাম, আমারও জীবন ধন্য। আমি ছোট সময় থেকে কাঁদতাম, মদিনা যাব কেমনে, নবীজির প্রেমের আগুন জলে জীবনে, এই গজল আমার বইয়ের মধ্যে আছে, এগুলি লিখতাম। কেমনে মদিনায় যাইতাম, মদিনা যাওয়ার সুযোগ তৌফিক আল্লাহ দিয়েছে আপনাদের সিলেটবাসী রুসিলাই। সিলেট থেকে আপনারা যেই পরিমাণ হাদিয়া আমাকে দেন, এই হাদিয়ার বিনিময় বাবার সম্পত্তি বিক্রি করে যায় নাই, এই সিলেটবাসীর দেওয়া হাদিয়ার উপর ভর করে আমি উইরা উইরা গিয়েছিলাম সোনার মদিনায়। সিলেটবাসীর জন্য দোয়া করতে হয়, আল্লাহ আপনাদের হায়াত দেখ সুস্থ রাখুক, শান্তিতে রাখুক, সকলে বলুন আমিন। যেই হোক, একদিন প্রশ্ন করে কোন দিক দিয়ে নবীর দুর্বল করতে পারে না, আবু জাহেল একদিন রাস্তার মধ্যে যে রাস্তাটা নবীজি খানায় কাবায় যাইবো রাস্তাটার মাঝখানে একটা গর্ত করছে, যাতে এই গর্তের মধ্যে না দেখা না যাই না নবী বইরা যাইবো খায় মাটি দিয়া শেষ করে গর্ত শেষ। সারা রাত কষ্ট করে একা একা পাথরের দেশ তো গর্ত করে ঘরে বসে রয়েছে, বাতি যা মুখ থেকে উঠছে আইতাছে, এই তো বাতি যা পরে যাইবো, এই তো মাটি দিয়ে লাগবো, কেউ জানতো না আবু জাহেলের ধারণা, আমরা নবীর মাটিতে নেবো কেউ জানতো না। গর্তে বাইরে আইছে আয়া মাটি দিব তো কেউ জানাইতো না, দেখলাম পড়ছে কিনা কনফার্ম হয়ে রইল, দেখতে চাইছে আপনারা কি কন ঠিক আছে না আবু জাহেল রে, বহুত মাতবুরি করছস, আমার নবীর এতিম নবী ভাইয়া বাফের বেড়া হইলে একজনও নাই হ্যারে বিদাইবেন পাইলে এমন আছেন কেউ, কে কে বিদাইবেন দিই হাত তুলেছে দিই ঠগাটা খাইছি আইসি গর্ত ফিরে পড়ে চিহ্ন ফিরে মেজে দেখছি নবী তো বাড়িয়ে গেছে, আমরা নবীর পক্ষে আছে কে বলুন তো? আসতে কে দেখলে? জিব্রাইল নূরের পাখা দিয়ে বাড়িয়ে গেছে নবীর কাজে। নবী জি ব্যস্ত উম্মতের চিন্তা নিয়ে খানে কাবায় বসে আছেন। আবু জাহেল দেখতেছেন মারি দিত নিজেই পড়ছে, চিন্তা করে কখন উড়ার তো প্রভাব নাই, উঠবো কেমনি? আমি যা চাইছিলাম আল্লাহ কই কাল লাগে পড়ছস, আবার কেউ কেউ কোন হারাম সাদারে রাস্তা গর্ত। আচ্ছা গালি বরকত তাই ভাইতাছে নি কাছে গিয়া কর সর্বনাশ উঠতে আমার নবী যার লাগে গর্ত করছস, নবী না আমার পর্যন্ত এতে উড়ার কোন বাও নাই। মানুষ জমছে সকালবেলা, একজন দরুদি কয় সাসারে গর্তে ফেলাইয়া খালি দেখবি তোর এটা কেমনি হইলে মুরব্বী মানুষ, উড়াই দেব না উপর থেকে দরুদি বের নিচে হাত দিছে, নিচের থেকে আবু জাহেল উঠবার লেগে উপরে হাত দিছে। আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধু না এলে উড়ান দিত না, এটা মাঝখানে আদাব পাকি লাগাই না, আদাব পাক দুই হাতে মিলল না আদাতের জন্য। আবু জাহেল কয় আরে একাত্র সে দিতে পারলে না দিছে একাত্রশি, আল্লাহ কো জিব্রাইল আদাত কেন ঠিক থাকে? আচ্ছা আল্লাহ কি আবু জাহেলের পক্ষে না আমরা নবীর পক্ষে? এই নবীর পক্ষে যদি আপনারা থাকেন আল্লাহর কসম আপনাদের পক্ষেও থাকবে আমার আল্লাহ। বেচারা একাত্রশি দিছে এরপরও আদাত বাকি, কিতাব লেখে দিতে দিতে 70 গজ রশি দিছে এরপরও আদাব পুরা হইছে। নিচ থেকে আবু জাহেল ডাকে তোরা কারা রে আর রশি দিস না আর মাটির নিচে নিস না, মাটির অবস্থা ভালো দেখা যায় না রে সঙ্গীরা আমার বাদিজা কই রে, বুঝেছি আমার বাদিজা সারা কেউ উঠাইতে পারবি না, যাও যাও আমার বাদিজাকে নিয়ে আসো। এত কষ্ট দিতেন যে নবীকে আবু জাহেল, এত যন্ত্রণা দিতেন আমার নবীকে যে আবু জাহেল, আবু জাহেল বিপদে খবর পৌঁছে গেছে আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল গর্তের ভিতরে 70 গজ মাটির নিচে, আপনাকে যেতে হবে না গেলে উঠতে পারবে না। আমাদের মতো মুসলমান যদি হইতাম তাহলে নবী কি কইতো মাটি দিয়া দে আমার জ্বালায় লাইছে, কিন্তু এত কষ্ট দিছে চাচা আবু জাহেল আমার নবী, কোন নবীর নাম রেখেছে রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী বরকতের নবী ভালোবাসার নবীর কাছে খবর পৌঁছলে এত দুশ্মনী করেছে আবু জাহেল, আমার নবী দুশ্মনের পক্ষে বিপদ উদ্ধার করার জন্য আমার নবী ঘর থেকে বাহির হইয়া রওনা হয়ে গেছে চাচাকে উদ্ধার করার জন্য। আরে দয়ালো নবী প্রেমের সমি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের সমি আর আসবে না, হাসর দিনে উম্মত বিনে হাসর দিনে উম্মত বিনে যাবে না নবী জীবেস্তে, দয়ালো নবী প্রেমের সমি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের সমি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালো নবী, প্রেমের সবই আর আসবে না জগতে আমার দয়ালো নবী, প্রেমের সবই আর আসবে না। রহমতের নবী, বরকতের নবী, আবু জাহেলের 70 গজ মাটির নিচের গর্তের পাশে দাঁড়িয়ে ডাক দিলেন, চাচা গো এই গর্তের নিচে তুমি কেন পড়ে আছো, এই গর্ত তুমি কার জন্য করছো? নিচ থেকে আবু জাহেল জবাব দেন, বাতিটা আমার আগে উঠাও, উঠাই নে কমো, আগে বলো কার জন্য করছো, আমি পরে উঠাবো। বাতিটা মনে দুঃখ নিও না, এই গর্ত আমি তোমার জন্য করেছিলাম। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, চাচা কোন অপরাধ গর্ত করেছো, আমাকে শেষ করে দেওয়ার জন্য কোন দোষে এই কাজ করেছো? চাচা গো তুমি না জানো আমার মা নাই আমার বাবা নাই, কেন আমার এই গর্তের মধ্যে ফালাইতে চাইছো? বাদিজা যা করেছি আর করবো না, আমারে উঠাও, উঠাবো, কালিমাটা বললে উঠাবো, কালিমাটা বললে তোমারে উঠাবো। বাদিজা উপরে উঠে কালিমাটা পড়ো, আপনাদের ধারণা কি হাই পড়বো? তাইলে তো হ্যাঁ আবু বকরই হইল, আবু জাহেল ছিল। আমার নবী নিচের দিকে হাত বাড়াইছে, চাচাকে উঠাবে, আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইছে। আল্লাহ কয়, রে জিব্রাইল আর বাকি নাই রে সব নগদ, হাতে হাত মিলে গেছে। নবীজি টান দিয়া উপরে উঠাইছে, চাচা কইছেন কালিমাটা পড়বেন, চাচা পড়েন না কালিমাটা। আবু জাহেল বালু তারে পাঞ্জাবি বালু তারে আনবার বাতি যা, এত বড় জাদু কি তুমি? আমি আগে কখনো কয় আমার নবী বলে জাদু। আচ্ছা হের কপালটা বালো না কপাল পুরা? আজকে যারা আপনারা নবীর পক্ষে বসে আছেন আপনাদের কপাল ভালো? আল্লাহু আকবার বলুন।
রে দেখা দিয়ে দূর কর জালা, ইয়া মুহাম্মদ বিয়ার নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ বিয়ার নবী এসো নিরালা, তোমার মনের গুচি দে জালায়া, মুহাম্মদ পিয়ার নবী এসো নিরালায়া, মুহাম্মদ পিয়ার নবী এসো নিরালা। তোপা জলের বাবু না নবী সারা হব না, তোপা জলের বাবু না নবী সারা হব না, নবীর আশিক পার হইবে হাসরের বেলায়া, মুহাম্মদ পিয়ার নবী এসো নিরালায়া, মুহাম্মদ পিয়ার নবী এসো নিরালা, তোমার দিদার মনের গুচিবে জালায়া, মুহাম্মদ পিয়ার নবী এসো নিরালায়া, মুহাম্মদ পিয়ার নবী এসো নিরালা।
বলেছিলাম রহমতের নবী শিশু নবীর দেখাইয়া আব্দুল মুত্তালিব ডাক দিলে সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। দয়াল পাখি নবী জিজ্ঞেস করে, ও দয়াল পাখি তোমার কি অসুবিধা? বাস পাখিটা আমার শিরা খাইব আপনার কাছে এসে, নবী গো আপনি তো সকলের জন্য রহমত, ও নবী আমার খাই দেয় বাস পাখিটা। কি বাস পাখি? বাস পাখি হুজুর আমার মাফ করে দেন, আমি দুঃখটা কই, কি দুঃখ? এই দোয়লটারে কালকে রাত্রে পেটের খিদা লইয়া ঘুমাইছি, সকালবেলা ওইটা পেটের খিদা লইয়া এর দৌড়াইতেছি হুজুর, আমার পেটের খিদা যন্ত্রণা অসহ্য অধৈর্য সইতে পারতেছি না, এই দোয়ল পাখিটারে ধরতে পারলেই আমি খাইতাম, খাইলে আমার কলিজাটা ঠান্ডা হইতো। চিন্তা করছেন নবী যেই সমস্যা শুনলেন, সমস্যাটা কেউর চেয়ে কেউর কি কম না, হ্যাঁ জীবন বাঁচাইতো আর হ্যাঁ এটারে খায়া জীবন বাঁচে, কখন নবী কোন দিকে দেখব? আচ্ছা এই সমস্ত কোন বিচার যদি আমাদের দেশের বিচারকের হাতে পড়ে কি কইতো? তুই 5,000 দিয়া যা কালকা দেখা করিস, আর তুই 10,000 দে, বিচার ফাইসালা পরে হইব। এই চরিত্র আমরা সোনার বাংলার লোকদের আছে কিনা কত দেখবেন, ওদের পুরো সাক্ষী বানাই নিছে 500 টাকা, 500 টাকা আমার পক্ষে কইবি, হ্যাঁ গিয়ে বিপক্ষে কইতেছে। এই ব্যাটা টেবিলের নিচে হাত দেয়, কি রে আমার পার্শ্ব কই, তুই আমার পক্ষে কোন কথা বিপক্ষে কইতাছিস, আসা কি করবো আপনি মাসে, আমার তো মেরে লাগছে দশে, আপনি তো মাস দিচ্ছেন আমার আসনাই চরিত্র নির্বাচন আইলে যে বেচন ভাগ হলো পনেরো দিন পর্যন্ত হারকেল হারকেল হারকেল, ইলেকশনের দুই দিন আগে দেখি শান্তি কি রে একটু হজুর এটা বুঝবেন না, ও আখিরি নবীর উম্মত তুমি জানো এই নবীর উম্মত হওয়াতে তোমার মর্যাদা কত, একজন আখিরি নবীর উম্মতের মর্যাদা জিব্রাইলের চাইতে অনেক বেশি, কিন্তু তোমার চরিত্রে তো এই বেজাল থাকার কথা না, যেই নবীর উম্মতের পরিচয় এই দেহের মধ্যে থাকলে জানলার ভাত বাল্লুম পর্যন্ত দেখলে রাস্তাঘাটে সালাম দেয়, তার বাস্তব বাস্তব তো আমরা ভালো বুঝি, ওমরের জীবনী, ওমর জুর জংলা পার হইয়া যাইতে যাইতে বিকালবেলা যেখানে গিয়ে উঠলেন আফ্রিকার জংলা, সঙ্গে কিছু লোক ছিলেন, হেরাত দেখে হুজুর সামনে আর যায়েন না, আফ্রিকার বড় বড় ভাগ ভর্তি গাছের ডালে ডালে বড় বড় সাপ পেঁচায় রয়েছে, বুঝেছে ভিচ্ছুগুলি ঘুরতেছে জীবন শেষ, ওমর বলে তাই তো, তবে আমাদের চিন্তা নাই আপনারা ভয় করেন না, আমাদের একটা পরিচয় আছে আমরা আখিরি নবীর উম্মত, ভয় পাই অবশেষে ওমর দুই কদম সামনে গিয়ে ভাষণ দিতেছেন, ও আফ্রিকার জংলার বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী সাপ বিচ্ছু তোমরা শোনো, আমাদের দিকে আর চোখে তাকিও না, আমাদের পরিচয় নাও, আমরা আখিরি নবীর উম্মত, আজকে আমরা জংলায় থাকবো, তোমরা জংলাটা ছেড়ে দাও, সঙ্গীরা বলেন ওমরের এই ভাষণে আখিরি নবীর উম্মতের পরিচয়ে কিছুক্ষণের মধ্যে দেখি আল্লাহর কসম জংলাটা খালি হয়ে গেছে, এই জিনিসগুলি তো আমাদের ছিল কিন্তু আজকে আমরা ভাষণ দিলে গড়ের একটা মশা অবাই করতে পারি না, কারণ কি দেহের মধ্যে কিছু বেজাল রয়ে গেছে, আসুন আজকের মাহফিল থেকে এই দেহের বেজাল গুলো কোরআন হাদিসের এক্সরে দিয়ে এই বেজাল গুলো আমরা দূর করে ফেলি, যদি এক্সরে করে কোরআন হাদিস দিয়ে দেহের বেজাল দূর করতে পারেন আপনার এই দেহটার বরকত দেহটার ক্ষমতা মৃত্যুর পরেও দেখবেন ক্ষমতা থাকে, তার বাস্তব ভারতের ঘটনা বাস্তব ঘটনা বলছি নিজের চোখে দেখে আসছি, ভারত সফরে ছিলাম নয়টা প্রদেশ সফর করেছি, আবার যাব ভারতে মাহফিল আছে আপনার মার্চ এপ্রিলের আট তারিখে যাব ভারত, আপনার একটা মজার ঘটনা ভারতের উত্তর প্রদেশ জায়গাটার নাম শবিপুর, শুনলাম গিয়ে এখানে একজন আল্লাহওয়ালা আখিরি নবীর উম্মত নাকি লাশ মাটির উপরে পড়ে আছে, মাটির উপরে লাশ, জিজ্ঞেস করলাম ঘটনাটা কি সত্য, কতটুক দূরে জায়গাটার নাম শবিপুর উত্তরপ্রদেশে, ঠিক আছে আইসি কষ্ট করে দেখে যাব, আমার সাথে আরো সাতজন ছিলেন বৈরবের ছিলেন, গেলাম দেখতে খাদেরকে বললাম এই ঘটনা কি সত্য, খাদের বলেন সত্য দেখাবেন চলেন যাই, একটু চানাস্তা খাওয়ালেন ওনার বাড়িতে, মুসলমান মানুষ আমরা ভাই ভাই খাওয়াইলেন, খায়া ঘরের চাবি তালা খুলে ভিতরে ঢুকলাম, চারটে কবর আছে মাটির নিচে, এই লাশটা মাটির উপরে একটা হালকা কাঠের বাক্স দিয়ে দেখে রাখছে, বাক্সটা আলগি দিলেই লাশটা পুরো করে দেখা, দেখলাম মাথার মুড়ি বান্ধা পায়ের মুড়ি বান্ধা লাশটা পড়ে রয়েছে, জিগাইলাম লাশটা এইভাবে মাটির উপরে পড়ে আছে কতদিন হয়েছে, ওই খাদেম বলেন হুজুর আজ পর্যন্ত এই লাশটা মাটির উপরে আমরা হিসাবে পাইছি 400 বছর হয়েছে মাটির উপরে, এই তো ছিল আখিরি নবীর উম্মতের খেলা, যেই নবীর উম্মতের লাশ 400 বছর মাটির উপরে একটা মাছি পর্যন্ত বসার সাহস পায় না, আর আমরা বসায় পাইলে আপনাদের কামড়ে ভাবটা হয় না, রোগটা কি কারণটা কোথায়, আসুন এই দেহটাকে পরিষ্কার করি আমরা আখিরি নবীর উম্মত বানাই, এই পৃথিবীতে যারা আখিরি নবীর উম্মত হয়ে আইছে এর চেয়ে বড় পাওয়ার আর কিছুই নাই, বাবার আসুন আমরা দেহটাকে আখিরি নবীর উম্মত বানাই, আখিরি নবীর উম্মত হইতে পারলে মাটির উপরে লাশ, শুধু মাটির উপরে এই না আখিরি নবীর উম্মতের আরেকটি ঘটনা যেটা আপনার লিবিয়াতে, লিবিয়াতে মুসলিম দেশ লিবিয়া, লিবিয়াতে একজন মহিলা যুবতী কবরস্থানের পাশে দিয়ে রাস্তা হাইটা দেখেছে নিরিবিলি, কোনো মানুষের ভি নেই, চলাচল কম। একটা যুবক দৌড়ে আসতেছে মহিলাটার ইজ্জত নষ্ট করার জন্য। এই যুবতী মেয়েটা একটা কবরের পাশে দাঁড়িয়ে রাখতেছে, আল্লাহ আল্লাহ গো, এই কবর কি একজন আল্লাহওয়ালা নাই? আখিরি নবীর উম্মতের মধ্যে একজন শক্তিশালী আল্লাহওয়ালা কবরস্থানে শুইছে না? আমার ইজ্জতটা হেফাজত করতো যে কবরের পাশে দাঁড়াইয়া বলতেছে এই কবরের মধ্যে একজন আল্লাহওয়ালা ছিলেন। মহিলাটা কাছে দাঁড়ায় রাখতেছে, একজন মানুষ কবরস্থানে নাই, এত মানুষের কবর দেখা যায়? যুবকটা কাছে আসতেই এই কবরটার থেকে এই পর্যন্ত হাত বাহির করে আওয়াজ হইতেছে, এই লম্পট, মহিলার গায়ে হাত দিবি তোর জামরা রাখবো না। কবরের হাত বাইরে গেছে। আখির নবীর উম্মত, ওই যুবক তখন দৌড় দিল কবর থেকে রাখতেছে, হ্যাঁ এখনো ছাড়িব, এখনো পর্যন্ত এই পর্যন্ত হাত লিবিয়ার জমিনে কবরে বাহিরে রয়েছে। সেই পাওয়ারফুল উম্মত আমরা, কিন্তু আজকে আমরা বিশ্ববাজারে মাইর খাইতেছি। কারণটা কি? রোগটা কোথায়? আমরা আসুন সামনে বাড়ি, আপনাদের কষ্ট হইতাছে, আমি বেশি সময় আপনাদের কষ্ট দেব না। আমরা নবী চিনি, যে নবী হলো রাহমাতাল লিল আলামিন। এবার চিনেছে, এই নবীর কাছে বিচার গেছে, সঠিক বিচার কোনো ব্যস্তম করে না। এই নবীর উম্মতে বিচার করে পয়সা খায়, ঘুষ খায়। নবীর উম্মত যদি হয়ে থাকো, এই চরিত্রটা ছেড়ে দাও, তোমার মর্যাদা আছে, তোমার মূল্য আছে। আল্লাহ বলেছে, বন্ধু তোমার একজন উম্মত পৃথিবীতে থাকবে, পৃথিবী ধ্বংস হবে না, তোমার একজন উম্মত হাশরের ময়দানে থাকবে, আমি আল্লাহর বেহেশতের দরজা বন্ধ করব না। নবী বিচার করে, দয়াল পাখি আয়, তোর তো বিপদ হই, হাতে নিয়ে একটু মায়া করে আদর করে বলতেছে, দয়াল পাখি তুমি যাও যাও। দয়াল পাখি খুশি হইয়া যাইতেছে। দয়াল পাখি চিনছেন না? যেটা আমাদের দেশে কি পাখি জানি, আর পাখি আসিল না, জাতীয় পাখি বানাই তো, এটা কেন জাতীয় পাখি? গঠন আছে তো, গঠন আছে। বাস পাখি নবী আদম ধীরে দিচ্ছেন, দয়াল পাখি যেটা জাতীয় পাখি, বাস পাখি মারহাম মারহাম। তোমার নাম কি বাবা? আমাদের সাহায্য আল্লাহ বাস কোন নবীকে আল্লাহ রহমাতাল লিল আলামিন বানাইছে? বাস পাখি আসো, আমি খাইতাম নবীকে, এটা বাইতে রাখছি আমার সাইডে দিলেন, না 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 তোমার পেটে কিনা, তুমি আসো, এক সামনে দিয়ে আবার দুই এক পিছে না, হুজুর আমি খাইতাম না, আমি মাপ চাই আমার সাইডে দিলেন। তোর কলিজা ঠান্ডা করে যা, আমার নবীর গাল মোবারক থেকে গোশত খাওয়ার জন্য বাস পাখিকে ডাকতেছিলেন। বাস পাখি মানুষের মতো কথা বলে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আর আপনার গাল মোবারকের গোশত খাইতে হবে না, আপনার সুন্দর চেহারা দেখে গো, আপনার সুন্দর বিচার দেখে আমি বাস পাখির কলিজা না খাইয়া ঠান্ডা হয়ে গেছে, আমারে বিদায় দেন, আমি আর খাইতে হবে না। নবীর পক্ষে যাবেন না বিপক্ষে যাবেন? নবীর পক্ষে যাবে যারা, আল্লাহর রহমত পাবে তারা। কিভাবে পাবেন? আসুন সামনে যান।
পাগল ও
নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি যেদিন উহুদের জমিনে আমার নবীকে বিনা অপরাধে মারতে মারতে দুইটা দান্ডা মুবারক শহীদ করে ফেলেছে, আমার নবীর মুখের উপর হাতটা লাগাইয়া চারদিক ঘুরে ঘুরে কাঁদলে, সাহাবীরে তোরা কে কোথায় আছো? আইসাতে আমার দুইটা দান্ডা ভেঙে ফেলেছে, কেউ কাছে নাই। আবার চারদিক থেকে শত্রুরা ঘেরাও করে, যেদিকে তাকাই রাসূল বলেন শুধু শত্রুর হাতিয়ার বন্ধু বলে কাউরে দেখি না, ডান দিকে তাকাইলে আমার বাম দিক থেকে মারতে শুরু করে, বাম দিকে তাকাইলে আমার ডান দিক থেকে মারতে শুরু করে। এভাবে মারতে মারতে মাথার লোহার টুপি টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল, লম্বা লম্বা দুইটা লোহার টুপির অংশ মাথার দুই পাশে লেগে আছে, লাঠির আঘাতে লোহার অংশ মাথার ভিতরে ঢুকে গেল গো, এমন ভাবে গভীরে ঢুকেছে। আমি রাসূল টানি খোলার জন্য মন কয় কলিজা খুলে যাবে, লোহার অংশ খুলবে না। নবী মাথার চক্কর খাইয়া উহুদের পাহাড়ের নিচে পড়ে আছে, কে দেখবে রে আমার নবীরে? শত্রুরা তারপরও নবীজিকে মারতেছিল, জ্ঞান হারা নবীকে মারতেছে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিব্রাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার আপনার নবীকে টান দিয়ে কোলে উঠাইয়া, উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীর নিয়ে ডাকতেছে, রে উহুদের পাথর, ও উহুদের পাহাড় দে, যেই নবী না হইলে তোরা হইতে না, আমি হইতাম না রে, উল্কায়নাত হতো না রে। এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিব্রাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর পাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। জিব্রাইল ওই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শোয়াইয়া মাতার পাশে বসে আছে, নবীজির জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবীজি দুইটা চক্ষু খুলে ডান দিক বাম দিক মাথা মুবারক ঘুরাইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিয়ে ডাকে, উম্মতেরা কইরে আয় আমার দেখা দা। জিব্রাইল মাতার পাশে বসে আছে, হুজুর কেউ নাই এখানে, আমি জিব্রাইল আছি। ও জিব্রাইল আমার উম্মতের খবর কি, কে কোথায় আছে? খবর বলার আগে আপনার খবর বলুন, আপনার দান দান মুবারক ভেঙে গেছে, নবী গো বলুন দাঁতের ব্যথা কেমন লাগে, আমি জিব্রাইল আল্লাহর কাছে পৌঁছাবো। মাথা ভেঙে গেছে গো, লোহার অংশ মাথার ভিতরে ঢুকে আছে, বলুন মাথা ভাঙার ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো, সেই জন্য আমি জিব্রাইল অপেক্ষায় আছি। আমার নবী কান দেয়, জিব্রাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে? ইব্রাহিম শুনো, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। আরে উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, বলুন উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, নবী বিনের রোজে হাসরে কে করিবে পার, নবী বিনের রোজে হাসরে কে করিবে পার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী রহমতের যাইয়া দেখো মদিনাতে কান্দে নবীর রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবীর রওজা পাকে, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার। বলুন যেই নবী এত ব্যথায় বিজিত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, বলুন এই নবীর পক্ষে থাকা, নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? তাইলে আপনি শান্তি পাবেন, দুনিয়াতে পাবেন, আখিরাতে পাবেন, দুনিয়াতে ইজ্জত পাবেন, সম্মান পাবেন। যেহেতু রাহমাতাল্লিল আলামিন নবী ছিলেন, নবীর উম্মত হইতে পারলে আপনার জন্য কোরআন শরীফে আরেকটা ঘোষণা আসছে, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, আপনি হবেন সকলের চাইতে শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠ ব্যক্তি, উত্তম ব্যক্তি হবেন আপনি। যদি উত্তম ব্যক্তি হয়ে আপনার মৃত্যু হয় তাহলে আল্লাহ পাক আপনার মৃত্যুটা কোন দিকে হবে ঘোষণা দিয়েছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এই মৃত্যুটা হবে আল্লাহর রাস্তায়। এখন কোন দিকে যাবেন? নবীজির কিছু কথা লোক আমরা মানি, নবীজিকে যারা ভালোবাসতেন তারা নবীর কথা মানতেন, যেমন ভালোবাসতেন নবীকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উমরের জীবনী খুলুন, উমর নবীকে কত ভালোবাসতেন, তার বাবা আপন পিতা জন্মদাতা নবীকে কটাক্ষ করে কথা বলছে, উমর তরবারিটা খুলছে, বাবা বাবা লাগেন শ্রদ্ধা করি কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করব না, কি বলো তোমার নবী পণ্ড নবী এই সেই, বাবা বাবা আবার বলবেন না, আবার বলার আগেই উমর নবীর ভালোবাসা সহ্য করতে পারে নাই, আপন পিতার কল্লা কেটে দিয়েছে। উমর কত ভালোবাসতেন নবীর নির্দেশকে, নবীর আদর্শকে, নবীর প্রেম মহব্বত কত ছিল। উমর নবীর আদর্শের মধ্যে নামাজ পড়তে হবে এটা কি আছে? সবাই যদি কইলেন না, নামাজ পড়তে হবে এটা কি আছে? শুধু আমরারই পড়তে হবে না মহিলাদেরও পড়তে হবে? ও মা বোনেরা যারা সজাগ আছো এই ওয়াজটা ঘরে রেখে দাও, যারা নবীরে ভালোবাসে তারা কিন্তু এই কাজটা করে। তার বাস্তব নবী যে একদিন মসজিদে নববীতে ফাইসালা দিতেছেন, ও সাহাবীরা শোনো তোমরা আমার একটা নসিহত বাড়িতে নিয়ে যাও, সেটা কি? রাসূল বলতেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। সাহাবীদের আনন্দ কে দেখে, নামাজ বলে বেহেশতের চাবি, আমরা কি নবীর কাছ থেকে বেহেশতের চাবি পেয়ে গেলাম? বলুন দুনিয়াতে এমন কোন নেতা নেত্রী আছে বেহেশতের চাবি দিতে পারে? একজনই ব্যক্তি যা যিনি হলেন রাহমাতাল্লিল আলামিন। কিতাব লিখে মদিনার ঘটনা, একজন সাহাবী অত্যন্ত গরিব মানুষ যার নাম আব্দুল্লাহ আনসারী, উনি বাড়িতে গিয়ে দৌড়ে বলতেছে বিবি বিবি গো খবর পাইছো নবী আজকে আমাদেরকে কি দিছে? কি? বেহেশতের চাবি। বলেন কি বেহেশতের চাবি? হ্যাঁ। কি করতে হবে? নামাজ। বিবি বলেন স্বামী আল্লাহর কসম নবী যদি বলে থাকে নামাজ বেহেশতের চাবি, জীবন যাবে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। দুইজনে মিলে পরামর্শ করে বিবি নামাজ পড়বি কেমনে? কিতাব লেখে তারা এত গরিব ছিলেন, এত গরিব ছিলেন, দুইজনে মিলে বাহিরে যাওয়ার মতো একটা কাপড় ছিল, একজন বাহিরে গেলে একজন ঘরে বসে থাকতেই ছিল। কিন্তু এখন তো নামাজের ঘোষণা, দুইজন তো নামাজ দুজনের রূপে ফরজ, পুরুষের উপরে যেমন ফরজ মহিলাদের উপরেও একই রকম ফরজ। দুইজনে মিলে ফাইসালা করছে বিবি ঘরের ভিতরে একটা গর্ত করি,
মসজিদের নববীতে নামাজের সময় হইলে তোমাকে উলঙ্গ করে গর্তের ভিতরে বসাইয়া দরজাটা বন্ধ করে আমি চলে যাব, আমি নামাজ পড়ে আইসা উলঙ্গ হইয়া গর্তের ভিতরে বসবো, তুমি নামাজটা পড়বে। এইভাবে দুইজনে এক কাপড়ে নামাজ পড়বো, আল্লাহর কসম নামাজ ছাড়বো।
শুরু হলো নামাজ, নবীর কথা মানে নবীরে যারা ভালোবাসে, দৌড়ায় যায় নামাজের সময় হইলে, নামাজ শেষ আবার দৌড়ায় আসে আব্দুল্লাহ আনসারী। সাহাবীরা চিন্তাত পড়ে গেলেন, কিসের নামাজ করে আব্দুল্লাহ আনসারী, সে কি নবীর কথা মানে না, দৌড়ায় আসে দৌড়ায় যায়। আমার নবী বলেন, সাহাবীরা রে তোমরা সমালোচনা করো না, আমি তদন্ত করে দেখি আব্দুল্লাহ আনসারীর ব্যাপারটা কি, আব্দুল্লাহ আনসারী কেন দৌড়ায় আসে দৌড়ায় যায়। আমার নবী পিছে পিছে যাইয়া আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজাটা বন্ধ দেখে দরজার পাশে দাঁড়াইয়া ডাকতেছে, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী, আমি রাসূল আসছি। আব্দুল্লাহ আনসারী উলঙ্গ ঘরের গর্তের ভিতরে বসে বসে কান্দে, এমন সময় নবী সালাম দিল গো, যেই পরিবেশে রাসূলের সালামের জবাব দেওয়া যায় না, কি করি কলিজা মানতেছে না। তিনবার সালাম দিয়ে নবী চলে আসতেছে, আব্দুল্লাহ আনসারী জবাব দিল না। বিবি দৌড়ায় আয়েশা গর্তের ভিতরে নামলেন, কাপড়টা খুলে দিলেন, স্বামী গো জলদি করে যাও গো, রাহমাতাল লিল আলামিন নবী ফিরে যাইতেছে। এই নবীকে একদিন করে নেওয়ার জন্য মদিনার মানুষগুলো পাগল পাগল হয়ে যায়। আমার বাড়িতে আয়েশা নবী ফেরত যাইতেছে গো, তুমি একটু যাও না, দেখো না নবী কেন আসছিলেন। আব্দুল্লাহ আনসারী পিছে পিছে কাপড় পরে যাইতেছে যাইতেছে, আর ডাকতে কিভাবে নবীকে দাঁড় করাবে, এমন নবী চলে যাইতেছে গো, যাকে পিছন থেকে ডাক দেওয়া যায় না। কিতাব লেখে দৌড়ায় যাইয়া পিছনে যাইয়া পায়ের আওয়াজ বড় করে মারছে, পায়ের আওয়াজটা বড় করে মারতে থাকলে আমার নবী পিছনে তাকাইছে, হুজুর ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, আমি আব্দুল্লাহ আনসারী। আরে আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ আনসারী, সালাম দিলাম জবাব দিলি না, এখন কেন পিছনে দৌড়ায় আসছো, ঘটনা কি কারণটা কি? আব্দুল্লাহ আনসারী ডাকতেছে, ও আল্লাহর বন্ধু, যে সময় আপনি আমাকে সালাম দেন এমন এক অবস্থায় ছিলাম গো, আমি আব্দুল্লাহ আনসারী, রাসূলের সালাম দেওয়ার মতো পরিবেশ গুলো ছিল না, আমি এমন এক অবস্থায় গর্তের ভিতরে ছিলাম, আমি জবাব দিতে পারলাম না। হুজুর আপনি যেদিন বলেছেন নামাজ বেহেশতের চাবি, ইয়া রাসূলুল্লাহ বেহেশতের চাবি নামাজ, রোজগার করতে যাইয়া আমি আর আমার বিবি দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ি গো নবী, দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ি, বিদায় দৌড়াদৌড়ি করতে হয় মসজিদের নববীতে জামাতের সময় হলে, ঘরের ভিতরে গর্ত খুঁড়েছি আমার বিবিকে উলঙ্গ করে গর্তের ভিতরে বসাইয়া এই কাপড়টা পরে মসজিদের নববীতে জামাতে যাই, জামাত শেষ হইলে দৌড়ায় ঘরের ভিতরে আইসা আমি গর্তের ভিতরে বসি, এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে, হুজুর আপনার কথা মানি, এইভাবে দুইজনে এক কাপড়ে নামাজ পড়ি, আমরা কেউ নামাজ ছাড়ি না। আমার নবী বলেন, বলো কি আব্দুল্লাহ আনসারী, এত কষ্ট করে নামাজ পড়ো, দেখি তো গর্তটা যে করছো শরীয়ত মানে কিনা। দরজাটা খুলে দিলেন, আমার নবী বাহির থেকে দাঁড়িয়ে দেখতেছে গর্তটা এত গভীর ছিল, ভিতরে মানুষ আছে কি নাই বোঝা যায় না, মেয়ে না পুরুষ তাও ধরা যায় না। আমার নবী বাহির থেকে ডাক দিলেন, রে আব্দুল্লাহ আনসারী, আমি রাসূল বলে গেলাম রে, তোদের দুইজনের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। রে আমার হয়ে না, মৃত্যু যখন হবেই আমাদের মরতে যখন হবেই, একটা জান্নাতের চাবি রোজগার করে লন মরি, আল্লাহর রাস্তাটা তালাশ করে লন মরি। এবার আব্দুল্লাহ আনসারী আমার নবী খবর দিলে খুশি হলেন, আগায় নিতে যাইতেছে, রাস্তার কিনারে গেলে আমার নবী দেখে একটা খেজুর গাছের মধ্যে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চারে এইভাবে বাইদা রাখছে, বাচ্চাগুলো কান্দতেছে, চোখের পানিতে জামা কাপড় ভিজে গেছে। আমার নবী জিজ্ঞেস করে, এরে বাচ্চারা তোমাদের বাবার নাম কি, এত কষ্ট গাছের সাথে বাঁধা কেন? বাচ্চাগুলো জবাব দেয়, হুজুর আমরা এই কষ্টের মধ্যে আছি, কত মানুষ রাস্তা দিয়া যায় গো কেউ জিগায় না। আমার নবী বলেন, তোমাদের কি কষ্ট আমি জানতে চাই, তোমাদের বাবার নাম কি? এই তো আপনার পাশে আমার বাবা আব্দুল্লাহ আনসারি। এরে আব্দুল্লাহ আনসারি, বাচ্চাগুলোর কষ্ট কেন, বিপদ কেন, বাচ্চাগুলো কি হলো? আব্দুল্লাহ আনসারি শুধু কান্দে, কথা কয় না। আমার নবী বাচ্চাদেরকে জিজ্ঞেস করলেন, এরে বাচ্চারা কি ব্যথা, কোন দুঃখে তোমাদের এই বিপদ? বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ আনসারি এত গরীব গো, আজকে 5-6 দিন পার হয়ে গেছে, আব্দুল্লাহ আনসারির চুলায় আগুন জ্বলে না, না খাইয়া থাকতে থাকতে আমরা দুইটা ভাই পেটের খিদার যন্ত্রণায় গো নবী এই গাছটার তলে আইছিলাম। এই খেজুর গাছটার মালিক হলো ইহুদি। এই খেজুর গাছ থেকে কিছু খেজুর জমিনে পড়ছিল, আমরা দুই ভাই টুকাইয়া টুকাইয়া খেজুর খাইছিলাম। এই খেজুর খাওয়ার অপরাধে আমরা দুই ভাইরে খেজুর গাছের সাথে বাইদা রাখছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, সাবিরা রে আমার উম্মতের কষ্ট দেখা যা, 5 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, এরপরে ওই এক কাপড়ে দুইজনে মিলে নামাজ পড়ে গো, নামাজ ছাড়ে না, এই উম্মত ছুইয়া আমার রাসূল জান্নাতে যাবে না। উমর নবীকে ভালোবাসে, শেষ দিকে চলে গেলাম উমরের জীবনী। উমর যখন মদিনার শাসক রাষ্ট্রপতি, মসজিদে নববীতে উমর ফজরের নামাজ পড়াবেন, ইমামতি করবেন, ইমামতি শুরু হয়ে গেল, এক রাকাত নামাজ উমরের শেষ হয়ে গেছে, 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়াইলে পিছনে দাঁড়ায় ছিল একজন ইহুদি নামাজি মুসল্লির বেশ ধরে পাঞ্জাবির নিচে ছুরি, উমরের 3য় রাকাতে একবারে বড় ছুরি কলিজার মধ্যে ঢুকাইয়া দিছে, কলিজার ছিদ্র, রক্ত জড়তে জড়তে উমর নামাজের বিছানার মধ্যে কাত হয়ে পড়ে গেছে, রক্ত বাহির হইয়া মসজিদের নববী লাল লাল হয়ে গেছে। মুসল্লিরা নামাজ ছেড়ে দিয়ে চিৎকার মারছে, কার রক্ত রে, মসজিদের নববী লাল করে দিল। উমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছে, মুসল্লিরা গো দরজা বন্ধ করো, আমার বাবা উমরকে আঘাত করেছে, আমি প্রতিশোধ নেব, আমি বিচার করব। উমর ছুট্টু ছুট্টু সুরে ডাকতেছে, আব্দুল্লাহ রে বিচার করতে হবে না, বিচার করে আমারে খুশি করতে পারবি না, আমারে যদি খুশি করতে চাও ও আদরের ছেলে, আমি দেখেছি আমার নবী রওজার পাশে আমার ভাই আবু বকর ঘুমিয়েছে, আমার যদি এখন মৃত্যু হয়ে যায় আমারে খুশি করতে পারবি? আমি উমরের লাশ, আমার নবীর পাশে একটা জায়গা খালি আছে রে বাবা, মা আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া আমি উমরের জন্য এই জায়গাটা ভিক্ষা চাও, মা আয়েশা যদি নবীর পাশে শোয়ার জন্য জায়গাটা আমারে ভিক্ষা দেয় রে, আমি উমর খুশি হইয়া বিদায় হইব। আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া নবীজির পাশে শোয়ার জন্য আমি উমরের জন্য ভিক্ষা চাও, এই জায়গাটা নিয়ে আমারে দেয় নবীর পাশে থাকার জন্য। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, উমরের ছেলে দৌড়ে গেলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা গো আমার বাবার মৃত্যু হয়ে যাবে, ভিক্ষা চাইছে জায়গাটা, নবীর পাশে আমার বাবা থাকতে চায়, অনুমতি দিলে আমার বাবাকে এখানে দাফন করব। আয়েশা সিদ্দিকা বলেন, হেরে আব্দুল্লাহ, উমরকে আমার নবী ভালোবাসতেন রে, উমর ভিক্ষা চাইছে, আমি কেমনে ভিক্ষুক ফিরাইয়া দিব, তুমি একটু পরে আসো, আমি ফাইসালাত যাচ্ছি। আম্মা জানা ঈশ্বর সন্তুকা নবীজি রোজার পাশে যাইয়া ডাকতেছে, হুজুর আল্লাহর বন্ধু গো, আপনার উমর আপনার পাশে শুইতে চায়, এই জায়গার জন্য আমার কাছে ভিক্ষা হিসাবে হাত বাড়াইছে। নবীজি আমি জানতে চাই এই জায়গায় কি উমর শুইব না আমি আয়েশা সিদ্দিকা আপনার পাশে থাকব। আমার নবী রোজার ভিতর থেকে ডাকতেছে, আয়েশা রে আমার উমর ভিক্ষা চাইছে, দে দে আমার উমরকে আমার পাশে শোয়ার জন্য ভিক্ষা দিয়া দে। এত প্রিয় কিভাবে হলো বলুন, উমর আমার নবীর কথা মানত কিনা, কিভাবে মানত নবীর কথা, যেদিন নবী বলেছে নামাজ বেহেশতের যাবি ওই দিন থেকে গুরুত্ব কত দিয়েছে উমর, প্রথম রাকাতের মধ্যে শেষ করে 2য় রাকাতে যখন ছুরি আঘাত করেছে উমর, শেষ পর্যায়ে মৃত্যু হয়ে যাবে, জ্ঞান হারা হয়ে গেছে, একটু পরে জ্ঞানটা ফিরছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উমরের মুখের কাছে যাইয়া ছোট্ট ছোট্ট সুরে ডাকতেছে, হে ভাই উমর, তুমি যে বিদায় মুহূর্ত জ্ঞান হারা হয়েছো, জ্ঞান ফিরে আসছে, উমর আমি আলী ডাকতেছি তোমার কেমন লাগে আমার কাছে একটু বলো না। আলী শেষ কথাটা জিজ্ঞেস করে জানতে চাইছে কেমন লাগে, উমর চোখের পানি ছেড়ে জবাব দেন, আলী আলী রে, ও আলী আমি জানতে চাই, দুই রাকাত নামাজ পড়ার কথা ছিল, এক রাকাত নামাজের পর আমার কলিজায় সুরি রে, আমার আরেক রাকাত নামাজ বাকি আছে, বলো ফজরের সময় আসেনি, আমি ওমর আরেক রাকাত নামাজ আদায় করে কবরে যাইতে পারবো নি। আমি এক রাকাত পড়ছি, আরেক রাকাত তো বাকি রয়েছে, বলো ফজরের সময় আসেনি, আরেকটা রাকাত নামাজ আদায় করে আমি কবরে যাইতে পারবো নি।
আল্লাহ বলেছে ওয়ালা তাকুলু লিমাই ইউকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত।
আল্লাহর রাস্তায় মৃত্যু, নবীর পক্ষটাই আল্লাহর রাস্তায় মৃত্যু, নবীর আদর্শ নিয়ে, নবীর প্রেম ভালোবাসা নিয়ে যারা মরবেন এটা আল্লাহর রাস্তায় হবে, আপনার জন্য আল্লাহ শান্তির ফয়সালা দিবে। বাবার আসুন, এই দেশে আমরা কেউ থাকতে পারবো না, নবীর জন্য দেশ সৃষ্টি হয়েছে, আমরা নবীর পক্ষে যাই, নবীকে রাহমাতাল লিল আলামিন হিসাবে মাইনা নেই, নবীর কথাগুলো আমলে নেই, তাহলে আমরা দুনিয়া থেকেই শান্তি পাইতে শুরু করব, রহমতের নবীকে বিপদে পাবো, আল্লাহর রহমত আমাদের বাজেটে আসবে। আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে কবুল করো, আল্লাহর হুকুমগুলি কোরআনের নির্দেশগুলো মানার তৌফিক দান করো, নবীর আদর্শের মালা গলায় পরার তৌফিক দান করো। সকলে বলুন
আমিন। দেখো না একবার আসি আমার দয়াল নবীকে, মদিনার হরিণ ও সোনার হরিণ রে, তোরা কত ভাগ্যবান, হরিণ হইয়া দেখছ আমার দয়াল নবীকে।
একটা গাছের পাতা যদি পড়ছেন, মার কানে যদি একটু আওয়াজ আইছে, মা দুই কদম সামনে গিয়ে চিৎকার মেরে ডাক মারছে, বাবা আইস, আমি তোমার মা দাঁড়াইয়া রইছি, বাবারে বাড়ির দিকে তাকাইয়া দেখো না রে, এই দরজাটা কার জানি বন্ধ হয়ে গেছে, এ মাহারা কে জানি হাত পরাইছে, বাবা হারা কে জানি রে হাত পরাইছে, যে বাবা কোনোদিন বাজার থেকে খালি হাতে বাড়িতে আইতো না, সন্তান কোথাও গেলে একটু রাত যদি হয়েছে 10টা 9টা যদি বাইজা গেছে, বাবা সন্তানের মায়ায় হারিকেনটা ধরাইয়া রাস্তায় রাস্তায় ঘুরত, আর একটু পরে পরে ডাক মারত, আব্দুর রহমান আইস, আমি তোমার বাবা রাস্তায় দাঁড়াইয়া রয়েছি, এ হারিকেনের পাটি কার জানি রে জীবনের দরে নিবা গেছে, এ বাবার অভাবি মায়ের অভাবি কে গো হাত পারাইছে। আল্লাহ গো, মায়ের অভাবীরা কি করে নিজে দেখেছি, একটা মায়ের পাগল ছেলে, একটা মেয়ে, একটা ছেলে, ছেলেটার বয়স 4, মেয়েটার বয়স 6, ঢাকায় থাকতো, হঠাৎ করে মার স্ট্রোক করে মৃত্যু হয়ে গেছে, মুসল্লি কাফন করাইয়া জানাজা শেষে ট্রাকে করে আজিমপুর কবরস্থানে লাশটা নিয়ে গেছে, লাশের পাশে 4 বছরের ছেলেটা একটু পরপর মায়ের গলায় ধরে কাফনের উপরে দিয়ে দুই গালে চুমাইয়া চুমাইয়া ডাকে, মা মা গো তুমি কই যাইবা গো, মা কে দিবে রে সন্তানের ডাকের জবাব, মেয়েটা কাপড়ের উপরে দিন পায়ে পড়ে মা মা গইয়া ডাকে। আজিমপুর কবরস্থানের গেটে রাত থামলে লোকেরা লাশের খাট কাঁধে লইয়া
আজিমপুর কবরস্থানে ঢুকতেছে, কবরের কাছে লাশটা নামাইলে দুইজন লোক কবরে নাই না কাফেন কাপড়ের উপরে দিয়ে ধরে ধরে টানতেছে কবরে ঢুকাইয়া দিবে। বাচ্চা দুইটা দৌড়ায় যাইয়া রে কাপড়ের উপরে দিয়ে মায়ের পায়ে ধরে রাখে, মা গো ও ও মামরা রে মালাইয়া তুমি যাইও না গো মা। মুরব্বীরা বলেন বাচ্চা দুইটার অবস্থা সহ্য করতে পারি না, বাচ্চাগুলো নিয়ে আপনি বাসায় চলে যান। বাবা বাচ্চা দুইটা লইয়া রিক্সা করে বাসায় যাবে রে, বাচ্চা দুইটা বুকের মধ্যে চাপাইয়া তোরে কাঁদতেছে, কি আগু লাগাই লাগু আমার বাচ্চারা কে খুব পারাবো। বাচ্চা দুইটা বুকে চাপাইয়া বাবা বাড়ির দিকে বাসার দিকে যাইতেছে। একটু পরে বাচ্চা দুইটা রিক্সার দুই পাশে সিটের মধ্যে দাঁড়াইয়া পিছনের দিকে তাকাইয়া ডাক মারে, মা মা গো তুমি কেমনে বিদায় দিলা গো মা, আমরা কেমনে একা একা থাকব, আমরা গার গলায় ধরে ঘুমাবো গো মা। সারাটা রাত বাচ্চাগুলো ঘুমাইলো না, মা মা বলে কাঁদছে। বাবা সকালবেলা ডাকতেছে, চলো না তোমার মায়ের কাছে যাই, এত নিষ্ঠুর তোমার মা কেমনে হইল, একটা ডাক দিলে তুমি জবাব দিত, আজকে সারা রাত তোমরা ডাকলা একবারও তোমার মা এসে তোমার দেখা গেল না। কবরের পাশে নিয়ে ডাকতেছে, এরে বাচ্চার মা এত নিষ্ঠুর কেমনে হইলা তুমি, বাচ্চাগুলো সারা রাত কাঁদল একবারও দেখা দিলাম না, এখন তোমার বাচ্চা তোমার পাশে নিয়ে আসছি, বাচ্চারা তোমাকে মা মা কইয়া ডাকবো, দেখি তোমার নেই মায়া লাগে। বাবা রানে ডাক মন করে তোর মারে ডাক, দেখি তোর মা নেই কবর থেকে উঠে জবাব দেয়। বাচ্চাগুলো মা মা কইয়া কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া মার কবরে পড়ে গেছে। অবশেষে বাবা ছেলেটার বুঝাইয়া কোলে উঠাইছে, মেয়েটা কিছুটা বুঝে কোনো বুঝ মানে না, বাবা গো আমার ডাইকো না গো বাবা, মায়ের ব্যথা কলি জানি বাইতে পারি না টানটা করতে পারি না, বাবা আমার ডাইকো না আমি মায়ের পাশে কবরে থাকবো। বাবা বলে মার পাশে কেমনে থাকবি, তোমার মা তো মরে গেছে, আব্বা আমি মরে যাব কেমনে মরবি রে মা, বাবা আমরা তিন তালায় থাকি, তিন তালার ছাদের উপরে উঠবো, বাবা গো তিন তালার ছাদের উপর থেকে মায়ের ব্যথা বুকে লইয়া গো মা মা কইয়া চাপ মেরে রাস্তায় মরে যাব, আমার কলিজা পাইটা যাবে আমার মৃত্যু হয়ে যাবে, মায়ের মতো সাদা কাপড় পরাইয়া আমার মায়ের কবরের পাশে শুয়াইও গো বাবা। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত পরাইয়া দাও, আমার আব্বা যাদের হায়াত পরাইয়া দাও, মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলেমেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ। রব্বুল আলামিন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী, খাস করে এই আগাল কুরা বড় বাড়ি এই বংশ থেকে যারা কবরে, এই গ্রাম থেকে যারা কবরে, সারা বাংলাদেশের জমিনের নিচে যত মুমেন মুমেনাত কুমি আছে মাহফিলের সিলাই, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, সকলকে তুমি নবীজির একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইও গো আল্লাহ, এই মাহফিলের সবাইকে তোমার নবীর স্বপ্নের দিদার দেখাইয়া কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ। বাবুল কই পর্যন্ত যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে আমল করার তাও আমরা যারা হাত পরাইছি আমাদের সকলকে এক হায়াত পরাইয়া দাও গো আল্লাহ। বাবুতো আমাদের মধ্যে যারা হাত পরাইছে যার মনে যে আশা সকলের মনের আশা পুরা করে দিও গো আল্লাহ। এই মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর বুদারায় উঠাইয়া কলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে এই আকাল কোরা বড়বাড়ি যুব সমাজ কর্তৃক আয়োজিত মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে লও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দরুদ ও সালামের উসিলাই সবগুলো তুমি আমাকে সহ সবাইকে আমল করার জন্য কবুল করো গো আল্লাহ। সবগুলি দরখাস্ত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে লও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।